وسن جز الشاكرين. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শোকাবহ মুহররম।
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ পাঁচ মহরম, আজ হতে প্রায় 1382 বছর আগে এদিনে বসরা ও কুফায় নিযুক্ত ইয়াজিদের গভর্নর ইবনে জুয়াদের নির্দেশে হাসেইন বিন নুমাইর প্রায় 4,000 অশ্বারোহী সেনা নিয়ে ও শাবাস বিন রবি 1,000 সেনা নিয়ে কারবালায় আসে হজরত ইমাম হুসাইন আলাইহি সালাম এবং তাঁর সঙ্গীদের ক্ষুদ্র দলটির বিরুদ্ধে যুদ্ধ করতে। এছাড়াও ইবনে জুয়াদ জাহর বিন কাইস নামের এক ব্যক্তিকে 500 সেনাসহ কারবালা ময়দান সংলগ্ন ফোরাত নদীর শাখার একটি সেতুর উপর এ দায়িত্ব নিয়োজিত করে যে কেউ যদি ইমাম হুসাইন আলাইহিসালামের পক্ষে যুদ্ধ করতে কারবালায় প্রবেশ করে তাকে সে হত্যা করবে। কিন্তু ওই সেতুর উপর প্রহরা সত্ত্বেও ইমামের অনুরাগী ঘোড় সওয়ার আমের বিন আবি সালামা 5 মহরম নিজের ঘোড়া নিয়ে একাই জাহরের বাহিনীর উপর বীর বিক্রমে হামলা চালান এবং ইয়াজিদ বাহিনীর প্রতিরক্ষা বুহে ভাঙন ধরিয়ে ইমাম শিবিরে যোগ দিতে সক্ষম হন। এই মহান বীর আশুরার দিনে শাহাদাত বরণ করেন।
কারবালার শাশ্বত মহাবিপ্লবের ঘটনা প্রবাহের ব্যাখ্যা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রচলিত বিভিন্ন ধরনের বিভ্রান্তি ও সেসবের কয়েকটি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত কয়েক পর্বে। কারবালার মহাবিপ্লবের পটভূমি ও সঠিক ইতিহাস না জানার কারণেও এসব বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত পর্বের আলোচনায় জনগণের জিহাদ বিমুখতা ও ধৈর্যহীনতা এবং সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে মুয়াবিয়ার কথিত খেলাফতের ব্যাপারে আমরা ইমাম হাসানের বিপ্লবী নীতি বাস্তবায়ন অব্যাহত রাখতে না পারা তথা মুয়াবিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে বাধ্য হওয়ায় সংক্ষিপ্ত ইতিহাস শুনেছি। মুয়াবিয়া ও ইয়াজিদ উভয়ই ইসলাম থেকে মহাবিচ্যুত হওয়া সত্ত্বেও মুয়াবিয়া যে বাহ্যিক ইসলামী বেশভূষা ও কিছু কিছু রীতি মেনে চলত সেটা আমরা উল্লেখ করেছি। আর ইয়াজিদ প্রকাশ্যে ইসলাম অবমাননা সহ সব ধরনের অশালীন কাজ করত। তাই মুয়াবিয়ার ক্ষেত্রে ইমাম হাসান যে নীতি গ্রহণ করেছিলেন, ইমাম হুসাইন ইয়াজিদের ক্ষেত্রে সে একই নীতি গ্রহণ করতে পারেননি।
ইয়াজিদ ছিলেন যেমন নিষ্ঠুর তেমনি বিশ্বাসঘাতক। তার কলুষিত মনে দয়া মায়া বা সুবিচারের কোনো স্থান ছিল না। তার আমোদ প্রমোদ যেমন নিচু স্তরের সঙ্গী সাথীরাও ছিল, তেমনি নিচাশয় ও দুশ্চরিত্র। একটি বানরকে মাওলানার মতো পোশাক পরিয়ে সে ধর্মীয় নেতাদের বিদ্রুপ করত এবং যেখানে যেত সেখানে জন্তুটিকে নিয়ে যেত কারুকার্যময় বস্ত্রে সজ্জিত একটি সিরীয় গাধার পিঠে বসিয়ে। তার দরবারে মদপানজনিত হাঙ্গামা হতো এবং তা প্রতিফলিত হল রাজধানী দামেস্কের রাস্তায়। ইমাম হুসাইনের আন্দোলন ও শাহাদাত হত কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি বিপ্লব। তাই এটাকে নিছক বিদ্রোহ এবং অপরিকল্পিত আন্দোলন যা ব্যর্থ হয়েছে বা মুসলিম উম্মা বা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ বলা মোটেও সমীচীন হবে না।
Thank you.
ইমাম হুসাইনের আন্দোলন ছিল এক ঐশী আধ্যাত্মিক আন্দোলন। ইসলাম ধর্মকে বিকৃতির হাত থেকে রক্ষার পাশাপাশি মুসলিম উম্মাহকে ও পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করা এবং মজলুমকে জালিমের হাত থেকে উদ্ধার করার আন্দোলন। ইমাম হুসাইনের আন্দোলন ছিল সত্যের প্রতিষ্ঠা ও মিথ্যার মূলোৎপাটনের আন্দোলন। মোট কথা, একটি সফল আদর্শ আন্দোলনের সমস্ত দিক, যেমন নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক সহ সর্বোৎকৃষ্ট পর্যায়ের আধ্যাত্মিক ও তাত্ত্বিক দিকও এই আন্দোলনে রয়েছে। মানবীয় সুকুমার চরিত্রের পূর্ণ মাত্রার বিকাশও দেখা যায় এই আন্দোলনে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাঁর উম্মতকে এ আন্দোলন সম্পর্কে, কারবালার হৃদয়বিদারক ঘটনা সম্পর্কে বহুবার অবহিত করেছেন, সাবধান করেছেন যাতে তারা সত্যের পক্ষে থাকতে পারে। প্রহেলিকাময় প্রচার, প্রোপাগান্ডার ধ্রুমজাল আবদ্ধ হয়ে সত্যকে চিনতে ভুল না করে তারা যেন। সে সময় তার প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের সাথে থেকে বিচ্যুতির হাত থেকে রেহাই পায়।
ইমাম হুসাইন আলাইহিসাল্লাম কারবালার মহাবিপ্লবের মাধ্যমে একদিকে যেমন কোরআনে বর্ণিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়ার নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তেমনি নানার উম্মতের মধ্যে সংস্কারও করতে চেয়েছেন। ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতাসীন হওয়া ছাড়াও সমস্ত হারাম ও পাপ কাজকে বৈধ করে জনগণের সম্পদ অবৈধভাবে কাজে লাগিয়ে ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়েছিল। এছাড়াও কুফার জনগণ ইমাম হুসাইন আলাইহিসাল্লামকে ইয়াজিদের খোদাদ্রোহী শাসন ও শোষণের হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই মহান ইমামের প্রতি আহ্বান জানিয়ে বহু চিঠি লিখেছিল। এসব চিঠিতে স্বাক্ষরকারীদের সংখ্যা ছিল প্রায় লাখখানেক। তারা শেষ পর্যন্ত সত্যের পথে অবিচল থাকবেন না জেনেও ইমাম হুসাইন বিপ্লব ও শাহাদাতের রঙিন পথ বেছে নিয়েছিলেন, যাতে ভবিষ্যতে মুসলমানরা এই পথ ধরে আবারও প্রকৃত ও সংগ্রামী ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পারেন।
ইমাম হুসাইনের মহাবিপ্লবের আরও যেসব লক্ষ্যের কথা উল্লেখ করা যায় সেসব হল: এক, ইয়াজিদ ও উমাইয়াদের হাতে বিপন্ন হওয়া থেকে ইসলাম ও ইসলামিক খেলাফতকে রক্ষা করা; দুই, জনগণকে চিন্তাগত স্বাধীনতা প্রদান; তিন, বনি উমাইয়ার হাত থেকে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং মুসলিম উম্মাহ বাইতুল মাল লুণ্ঠন রোধ করা; মহানবীর পবিত্র আহলে বাইতের নাম নিশানা মুছে দেয়ার অশুভ প্রক্রিয়া বন্ধ করে দেয়া; বনি উমাইয়া কর্তৃক প্রবর্তিত বিদআতগুলোর মূলোৎপাটন ও নবীর সুন্নাতগুলো পুনরুজ্জীবিত করা; সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে ইসলামী বিধিবিধান প্রবর্তন করা। তো শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাশ্বত মহাবিপ্লব সম্পর্কিত আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরের ধারাবাহিকতায় আজও আমরা পবিত্র কোরআনের সুরা নিসা সম্পর্কে আলোচনা করব।
সূরা নিসায় স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়ে দিক নির্দেশনা রয়েছে, যা পারিবারিক সম্পর্ক জোরদারের অন্যতম মাধ্যম। এই সূরার ১৯ নম্বর আয়াতে স্ত্রী বা নারীদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয়। আর তোমরা যে মোহরানা তাদেরকে দিয়েছ, তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাত করাও তোমাদের জন্য হালাল নয়। তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয়, তাহলে অবশ্যই তোমরা তাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয়, তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন।
ইসলাম পূর্ব যুগে আরবে এই কুপ্রথা প্রচলিত ছিল যে যখনই কেউ মারা যেত, তখন যে তার উত্তরাধিকারী হতো সে মৃতের বিধবা স্ত্রীর মাথায় কাপড় ফেলে সাবেক স্বামীর দেনমোহরেই তাকে নিজের স্ত্রী করে নিত, অথবা তাকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে তার দেনমোহর নিজেই ভোগ করত, অথবা তাকে আটকে রাখত। এই আটক অবস্থায় সেই স্ত্রী তার আগের স্বামীর কাছ থেকে যা উপহার হিসেবে পেয়েছিল তা দিয়ে নিষ্কৃতি লাভ করত, অথবা এই বন্দী দশায় মারা যেত এবং সব সম্পদ সেই পুরুষের হস্তগত হতো। ইসলামের আগমনের পরও যখন আবু কায়েস আনসারী মারা যান, তখন তার স্ত্রী কাবিসার মাথায় কাপড় ফেলে তার অন্য স্ত্রীর সন্তান মাহাজ বিন কায়েস তাকে নিজের অধিকারে নিয়ে আসে এবং তাকে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় কাবিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ জানালে তিনি বলেন যে তার বিষয়ে ওহী নাজিল হলে তিনি তাকে জানিয়ে দেবেন। এর পরের দিনই মদিনার বহু নারী যারা একই বিপদে পড়েছিলেন তারাও রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে হাজির হন, আর এ সময় নাজিল হয় সূরা নিসার এই আয়াত তথা ১৯ নম্বর আয়াত।
কোরআনে সচ্চরিত্রবান বা পবিত্র নারীদের বিয়ে করার উপদেশ দেওয়া হয়েছে, যাতে নবগঠিত পরিবার সুস্থ ও স্থায়ী হয়। কোরআন মা, বোন, ফুপু, বোনঝি, ভাইঝি এই শ্রেণীর নারীদের তথা ঘনিষ্ঠ রক্ত সম্পর্কিত বা মাহরাম নারীদের বিয়ে করা নিষিদ্ধ করেছে। এ ধরনের নারীদের বিয়ে করা পারিবারিক পবিত্রতার লঙ্ঘন। মহান আল্লাহ নারী ও পুরুষের মধ্যে সৃষ্টি করেছেন পার্থক্য। এই পার্থক্য থাকাটা পরস্পরের চাহিদা পূরণের জন্য জরুরি, আর এই পার্থক্যের অর্থ বৈষম্য নয়। মহান আল্লাহ নারী ও পুরুষকে তাদের পরিপূরক করেই সৃষ্টি করেছেন। ইতিহাস থেকে জানা যায়, উম্মুল মোমিনিন হযরত উম্মে সালমা সালামুল্লাহি আলাইহা তাঁর স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, কেবল পুরুষরাই কেন জিহাদে যেতে বাধ্য, নারীরা কেন জিহাদে যেতে পারবে না? হায়, আমরা যদি পুরুষ হতাম তাহলে পুরুষদের মতো জিহাদে যেতাম এবং সমাজে আমরা সম্মান পেতাম। তাঁর এই প্রশ্নের জবাবে নাজিল হয় সূরা নিসার ৩২ নম্বর আয়াত।
এ আয়াতে বলা হয়েছে, আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের তুলনায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না, যা কিছু পুরুষেরা উপার্জন করেছে তার অংশ হবে সেই অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তার ফজল ও মেহরবানির জন্যে দোয়া করতে থাকো, নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন।
বিয়ের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে এক সুদৃঢ় আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারপরও তাদের মধ্যে কখনো কখনো মতভেদ দেখা দিতে পারে, কখনো কখনো ভুল বোঝাবুঝি বা সমঝোতার অভাব তীব্রতর হয়ে উঠলে তা পরিবারের জন্য বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করে। আর এ ধরনের পরিস্থিতিতে পবিত্র কোরআন দুই সদস্যের একটি পারিবারিক আদালত গঠন করতে বলে, যাতে স্বামী স্ত্রীর বিরোধের সুরাহা হয় এবং পরিবারটি ভেঙে না যায়। দুই সদস্যের এই আদালতের বিচারক হবেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী, অর্থাৎ একজন হবেন স্ত্রীর পরিবারের পক্ষ হতে ও অন্য একজন হবেন স্বামীর পরিবারের পক্ষ থেকে। তারা উভয় পক্ষের মতামত নিয়ে তথা মতবিনিময়ের মাধ্যমে সমঝোতার পথ বের করার মতো কৌশল বের করবেন বলে আশা করা হয়। সূরা নিসার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ এ সম্পর্কে বলেছেন,
আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয়, তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ এবং স্ত্রীর আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ নির্ধারণ করে দাও, যিনি তাদের বিষয়ে দেখাশোনা বা তদন্ত করবেন। তারা দুজন সংশোধন করে নিতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমিশের পরিবেশ সৃষ্টি করে দেবেন। আল্লাহ সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ।
ইসলাম বহু কারণে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, যেমন সাধারণত যুদ্ধ, রোগ, কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ প্রভৃতি কারণে পুরুষরা বেশি হারে মারা যায়, ফলে সমাজে অনেক নারী বিধবা হয়ে পড়ে। আর অবিবাহিত পুরুষরা সাধারণত এইসব বিধবা নারীদের বিয়ে করতে চায় না এবং এইসব বিধবারা কোনো আশ্রয় পায় না, ফলে এ ধরনের নারী দৈহিকভাবে বঞ্চিত থাকে অথবা অনৈতিক পন্থার আশ্রয় নেয়, যা সামাজিক অনাচার সৃষ্টি করে। তাই ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়ে বিধবাদের দৈহিক, মানসিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়াও নারীরা প্রতি মাসে বেশ কয়েকদিন ঋতুর শিকার হন। আবার গর্ভবতী হলে 9 মাসের গর্ভকালীন সময়ে ও 2 বছর পর্যন্ত শিশুকে দুধ দানের সময় সঙ্গমের প্রতি নিস্পৃহ থাকে। অরুচির বিষয়টি ছাড়াও গর্ভকালীন সময়ে যৌন মিলন নারীর জন্য ক্ষতিকর হয়ে থাকে। নারীরা স্তন্যদানকালীন সময়েও দুর্বল থাকে, তাই এ সময় যৌন মিলন শিশুর জন্য ক্ষতিকর। অন্যদিকে পুরুষের যৌন জীবন নারীর চেয়ে দীর্ঘ এবং কখনো কখনো পুরুষরা বৃদ্ধ অবস্থায়ও যৌন ক্ষেত্রে সক্ষম থাকেন। তাই পুরুষকে যাতে অবৈধ পন্থা থেকে দূরে রাখা যায়, সেজন্যই ইসলাম তাদেরকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, যা বৈধ ও যৌক্তিক।
চিরভাস্বর কারবালার মহাবিপ্লব। শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে চিরভাস্বর কারবালার মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার 5ম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। আজকের এই পর্ব পরিবেশন করছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কালজয়ী মহাবিপ্লব নানা কারণে ইতিহাসে অমর হয়ে আছে, এবং এই সব কারণে এই মহাপুরুষ ও তাঁর সঙ্গীরা মানুষের অন্তরের অন্তঃস্থলে
ভালোবাসা আর শ্রদ্ধার অক্ষয় আসন করে নিয়েছেন। এই কারণগুলোর মধ্যে সর্বাগ্রে উল্লেখ করতে হয় মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী আন্তরিক চিত্তে যথাসময়ে জরুরিতম দায়িত্বটি পালন করা এবং এজন্য নিজের সন্তান ও জীবনসহ সবকিছু বিলিয়ে দেওয়ার মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকার। ইমামের অতুলনীয় বীরত্ব, সাহসিকতা ও আপোষহীনতাও এক্ষেত্রে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। ইয়াজিদের মতো বর্বর ও নিষ্ঠুর শাসকের আনুগত্য অস্বীকারের পরিণতি কি হতে পারে তা ভেবে যখন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব আতঙ্কিত ও কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন অথবা আপোষ বা নিরাপত্তার পথ ধরেছিলেন, তখন ইমাম হুসাইন আলাইহিসালাম প্রকাশ্যেই এই চরম জালিম ও তাগুতি শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে জাগাতে সচেষ্ট হন। এ সময় ইমামের প্রতি সহানুভূতিশীল অনেক সাহাবি এমনকি তাঁর এক সৎ ভাইও বিপ্লবী তৎপরতা বন্ধের পরামর্শ দিয়েছিলেন তাঁকে।
ইসলাম একথা বলে না যে কেউ অন্যায়ভাবে তোমার এক গালে চড় মারলে তুমি আরেক গাল পেতে দাও। যখন যুদ্ধ করার দরকার তখন যুদ্ধ করতে বলে ইসলাম, এবং যখন পরিবেশ পরিস্থিতির আলোকে যুদ্ধবিরতি বা কৌশলগত শান্তি প্রতিষ্ঠার দরকার তখন তাও করতে বলে। আমরা জানি যে শহীদ সম্রাট ইমাম হুসাইনের বড় ভাই হযরত ইমাম হাসান আল ইসলাম মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বা কৌশলগত সন্ধি করেছিলেন। অনেকেই প্রশ্ন করেন, বড় ভাই যা করেছিলেন মুয়াবিয়ার সঙ্গে ছোট ভাই কেন তা করলেন না ইয়াজিদের সঙ্গে? এর উত্তর হল, মুয়াবিয়ার যুগের পরিবেশ পরিস্থিতি ও ইয়াজিদের সময়কার পরিবেশ পরিস্থিতি মোটেই এক ধরনের ছিল না। ইয়াজিদ যেভাবে প্রকাশ্যে ইসলামের অবমাননা করে লম্পটময় জীবনযাপন করতেন, মুয়াবিয়া অন্তত প্রকাশ্যে তা করতেন না, বা এ ব্যাপারে মুয়াবিয়ার কুখ্যাতি ইয়াজিদের মতো অত ব্যাপক ও সর্বজন বিদিত ছিল না। ইয়াজিদ প্রকাশ্যে মদ্যপান করত এবং নর্তকী, বানর ও কুকুর নিয়ে প্রকাশ্যেই অনাচার করত।
ইয়াজিদ ও মুয়াবিয়ার শাসনামলের পরিবেশ তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনের ইমামতের যুগের আরেকটি বড় পার্থক্য হল, ইমাম হাসান মুয়াবিয়ার বিরুদ্ধে পিতা হযরত আলীর মতোই যুদ্ধ অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছিলেন এবং সেনাদের উৎসাহ দিতে তিনি তাদের বেতন 100% বাড়িয়েছিলেন। কিন্তু দেখা গেছে যে সেনারা আর যুদ্ধ করতে উৎসাহী ছিল না, এমনকি তার প্রধান সেনাপতি সহ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা মুয়াবিয়ার কাছে মাথা বিকিয়ে দিয়ে ইমাম হাসানকে অর্থের বিনিময়ে মুয়াবিয়ার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছিল। সহযোগীদের নিষ্ক্রিয়তার কারণে গুরুতর আহত হয়েছিলেন ইমাম হাসান আলাইহিসালাম। এ অবস্থায় ইমাম মুয়াবিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হন। ইমান দুর্বল হয়ে পড়া তার সেনা ও সমর্থকদের চাপের মুখে, যদিও তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতির শর্তগুলোতে আমাদের জন্য যেমন সম্মান নেই, তেমনি তাতে ন্যায় বিচারও নেই।
ইমাম হোসাইনের 72 জন সঙ্গীর মতো দৃঢ়চেতা, একনিষ্ঠ বিশ্বাসী, আস্থাশীল বা নির্ভরযোগ্য ও সাহসী সহযোগী বনি ইমাম হাসানের সঙ্গেও থাকত, তাহলে তিনি মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করতেন না। যাই হোক, ইমাম হাসান কখনো মুয়াবিয়াকে খলিফা হিসেবে মেনে নেননি ও সন্ধিপত্রেও তার উল্লেখ ছিল না। পরিবেশ পরিস্থিতির আলোকে তিনি মুয়াবিয়ার প্রকৃত চেহারা তুলে ধরার জন্য অপেক্ষা করার নীতি অনুসরণ করেন ও তা সফল হয়। কিন্তু ইমাম হোসাইনের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। কুফাই ও ইরাকে তাঁর বিপুল সংখ্যক সমর্থক ছিল, যদিও তাদের বেশিরভাগই ছিল অনির্ভরযোগ্য। ইমাম হোসাইনের একনিষ্ঠ অনুরাগী ও অনুসারী সংখ্যাও খুব নগণ্য ছিল না। কারবালার যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে বনি আসাদ গোত্রের 90 ব্যক্তি ইমাম শিবিরের যোগ দিতে এসে এক ব্যর্থ যুদ্ধের শিকার হয়েছিল। দূরাঞ্চল থেকেও আরও অনুরাগী কারবালায় আসার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তারা পৌঁছার আগেই আশুরার ঘটনা ঘটে।
ইয়াজিদের প্রকাশ্য অনাচার ও জুলুম চরমে উপনীত হয় জালিম সরকারের বিরুদ্ধে বিপ্লব করার জন্য বিপুল সংখ্যক কুফাবাসী ও ইরাকিদের আহ্বান উপেক্ষা করাও ইমাম হুসাইনের পক্ষে সম্ভব ছিল না। এ অবস্থায় মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি নীরব থাকতে পারতেন না, আপোষও করতে পারতেন না। ইমাম হাসানের অনুসারী সেনাদের শীর্ষস্থানীয় ব্যক্তিরা মুয়াবিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। অন্যদিকে নবী পরিবারের বাইরে ইমাম হুসাইনের সহযোগী যে ক্ষুদ্র অংশ শেষ পর্যন্ত তাঁর সঙ্গে থেকে যান, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আগামীকাল 10 মহররম যখন যুদ্ধ শুরু হবে, তখন আমরাই আগে যুদ্ধে জড়িত হব, যাতে নবী পরিবারের কোন সদস্যের গায়ে শত্রুর একটি আঁচড়ও না লাগে। এর আগে যুদ্ধ করতে সক্ষম নবী পরিবারের সদস্যরা এক গোপন বৈঠকে সিদ্ধান্ত নেন যে আমরাই আগে যুদ্ধে জড়িত হব, যাতে মহানবী একথা না বলেন যে তোমরা আমার পরিবারের সদস্য হয়েও আমার উম্মতকে আগে যুদ্ধে পাঠালে। তাই মহানবীর উম্মতরা আগে শহীদ হলে আমরা কি করে নানাজি তথা রাসুলকে মুখ দেখাব?
রাসুলের বৃদ্ধ সাহাবি হাবিব ইবনে মাজহারের চাপের মুখে ইমাম হোসাইন আল ইসলাম নবী পরিবারের বাইরের সদস্যদেরকেই আগে যুদ্ধে জড়িত হওয়ার অনুমতি দিয়েছিলেন। তাদের অনুভূতি ছিল এমন যে, আমরা বেঁচে থাকতে নবী পরিবারের সদস্যরা আগে শহীদ হবেন আর আমরা পরে শহীদ হব, তাহলে আমরা কি করে নবীজির কাছে মুখ দেখাব? দেখুন, পারস্পরিক ভালোবাসা ও একনিষ্ঠতা এবং পরস্পরের জন্য আত্মত্যাগের কি অনন্য প্রতিযোগিতা! কারবালা বিপ্লব এরকম আরো বহু কারণে বিশ্ব ইতিহাসে অনন্য। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তির বিরুদ্ধে পাশ্চাত্য কিছু আরব দেশ ও ইহুদিবাদীরা নতুন করে তৎপরতা শুরু করেছে। ওই তিন শয়তানি শক্তি ইরানের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করা ছাড়াও লেবানন, সিরিয়া ও ইরাকের প্রতিরোধ শক্তির বিরুদ্ধেও উঠে পড়ে লেগেছে। আজকের অনুষ্ঠানে আমরা ইরান সহ অন্যান্য ইসলামী প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ওই তিন শয়তানি শক্তির তৎপরতা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বর্তমান সময়ে কগনিটিভ ওয়ারফেয়ার হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধকৌশল। এটি হচ্ছে পরিপূর্ণ, অত্যাধুনিক, গভীরতম ও ব্যাপক ভিত্তিক মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মূলত একটি সমাজের জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণীর বিশ্বাস, মূল্যবোধ, চিন্তাভাবনা, নিজস্ব স্বকীয়তা এবং পরিচিতিকে টার্গেট করা হয়। এই যুদ্ধের মাধ্যমে একটি সমাজের বাস্তবতাকে ঠিক উল্টো করে দেখানো হয়, যাতে ভেতর থেকে তারা ধসে পড়ে। সামরিক যুদ্ধের চাইতে এটি অনেক সাশ্রয়ী, কিন্তু এর ধ্বংসাত্মক প্রভাব অনেক গভীরে। বলা যায় এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের উন্নত সংস্করণ। এই যুদ্ধের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার তথা মন ও মননকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সমাজে বিষ বাষ্প ছড়ানো। এছাড়া নিষেধাজ্ঞার মতো অস্ত্র ব্যবহার করেও একটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সামাজিক সংকট সৃষ্টি করাও এ যুদ্ধের অন্যতম কৌশল, যাতে এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত ও বিপদগামী করা যায়। এর মাধ্যমে শত্রুরা সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে বিপর্যয় সৃষ্টির দায় ওই সমাজের প্রতিরোধ শক্তিগুলোর উপর চাপানোর চেষ্টা করে, যারা কিনা সাম্রাজ্যবাদের বিরোধী।
এ ধরনের যুদ্ধের মাধ্যমে তারা নানা ঘটনা ঘটিয়ে প্রতিটি মানুষের আবেগ অনুভূতিকেও নাড়া দেওয়ার চেষ্টা করে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক ফারজাদপুর সাইদ কগনিটিভ ওয়ারফেয়ার তথা মানুষের চিন্তা চেতনাকে বিভ্রান্ত করার অত্যাধুনিক যুদ্ধকৌশল সম্পর্কে বলেছেন, একটি সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়া এ যুদ্ধের লক্ষ্য, যা কিনা ওই সমাজের মানুষের চিন্তাভাবনা ও ধ্যান ধারণা সম্পর্কে সামগ্রিক পরিচয় জানা না থাকলে সম্ভব নয়। বর্তমানে এ ধরনের যুদ্ধকৌশল অবলম্বন করা হয়েছে ইসলামী ইরানের বিরুদ্ধে। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী হাশদার শাবি সহ অন্যান্য প্রতিরোধকামী শক্তির বিরুদ্ধে, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহর বিরুদ্ধে, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে, এমনকি শত্রুরা লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকারকেও ছেড়ে দেয়নি এবং তার পতন ঘটিয়ে ছেড়েছে।
কগনিটিভ ওয়ারফেয়ার তথা মানুষের চিন্তা চেতনার উপর আধিপত্য বিস্তারে অত্যাধুনিক এই যুদ্ধকৌশলের বিভিন্ন পর্যায় বা ধাপ রয়েছে। প্রথম পর্যায়টি হচ্ছে জনগণের মধ্যে কারো প্রতি অবিশ্বাস ও অনাস্থা তৈরি করা। পাশ্চাত্য রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ এবং ইহুদিবাদী মহল, এই তিন শয়তানি চক্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত প্রতিরোধ শক্তিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রতিরোধ শক্তিগুলোকে তারা দুর্নীতির মূল হোতা এবং অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টিকারী হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। উদাহরণস্বরূপ, লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সবসময় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের উপর জোর দিয়ে আসছেন, কিন্তু তারপরও নাসরুল্লাহর বিরোধীরা নয়া প্রচার কৌশলের সাহায্যে হিজবুল্লাহকে লেবাননে দুর্নীতির প্রধান উৎস বলে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।
মানুষের চিন্তা চেতনার উপর প্রভাব বিস্তার তথা মন ও মননকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরিচালিত নতুন এ যুদ্ধকৌশলের দ্বিতীয় পর্যায় হচ্ছে জনপ্রিয় কোনো ব্যক্তি বা সংগঠনের গ্রহণযোগ্যতাকে এমনভাবে নষ্ট করে দেয়া যাতে মানুষ তাদের থেকে দূরে সরে যায়। অর্থাৎ জনগণের মধ্যে কারোর প্রতি অবিশ্বাস তৈরির পর তাদের গ্রহণযোগ্যতাকেও নষ্ট করে দেয়া হয়। এই কৌশলের অংশ হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একটি সমাজের অর্থনীতির চাকাকে অচল করে দেয়া হয় যাতে জনগণের মধ্যে সরকার কিংবা দায়িত্বশীলদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে। উদাহরণস্বরূপ লেবানন ও ইরাকের কথা উল্লেখ করা যায়, যেখানে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক সংকট বিরাজ করছে, অথচ ওইসব দেশের এসব সংকটের জন্য দায়ী করা হচ্ছে জনপ্রিয় প্রতিরোধ সংগঠনগুলোকে, যাতে জনগণ এদের থেকে দূরে সরে যায় এবং সংগঠনের নেতৃবৃন্দের গ্রহণযোগ্যতা আর না থাকে। এমনকি চীন ও ইরানের মধ্যকার দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি নিয়েও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে ইসলামী বিপ্লবী সরকারের প্রতি ইরানের জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা কোনোটি না থাকে।
অনাস্থা সৃষ্টি এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পর এই তিন শয়তানি শক্তির যুদ্ধের তৃতীয় কৌশল হচ্ছে শত্রু ভাবাপন্ন দেশগুলোর সরকারকে অযোগ্য এবং অকার্যকর প্রমাণ করা। তারা প্রচার চালায় দেশ পরিচালনায় অযোগ্যতা বা ব্যর্থতার জন্য দায়ী হচ্ছে ওইসব সরকার কিংবা প্রতিরোধ শক্তিগুলো। অথচ লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকারের বয়স হয়েছিল মাত্র ৬ মাস, এবং এই ৬ মাসে হাসান দিয়াবকে পরিকল্পিত এমন সব সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলা করতে হয়েছে যাতে বাইরে থেকে ইন্ধন যোগানো হয়েছিল এবং এর লক্ষ্য ছিল সরকারকে অযোগ্য ও অকার্যকর প্রমাণ করা।
নতুন ধরনের এ যুদ্ধকৌশলের চতুর্থ ধাপ হচ্ছে প্রতিরোধ শক্তিগুলোর মনোবল ভেঙে দেয়া। যেমন মাত্র অল্প কিছু অনুচর বা সমর্থককে বিক্ষোভের নামে রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। কিছু সংখ্যক মানুষের ওইসব স্লোগান বা বিভিন্ন দাবি দাওয়াকে তারা সমাজের সর্বস্তরের দাবি বলে তুলে ধরে। এর মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করা এবং বিপ্লবী সরকার কিংবা প্রতিরোধকামী সংগঠনগুলোর মনোবল দুর্বল করার ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় যাতে তারা হতাশ হয়ে পড়ে। ঠিক একই কৌশলে ও অপপ্রচার চালিয়ে লেবাননের হাসান দিয়াব সরকারের পতন ঘটানো হয়েছে।
মোট কথা, ওই তিন শয়তানি শক্তি বিপ্লবী দেশ বা সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা চালায়। বিস্ফোরণের পর লেবাননের সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও সরকার পতন এসবই এই ষড়যন্ত্র ও যুদ্ধেরই অংশ। মিথ্যা প্রচার চালিয়ে শত্রুরা এই বিস্ফোরণের জন্য হাসান দিয়াবের সরকারের অবহেলাকে দায়ী করেছে। আবার বৈরুত বন্দরে বিস্ফোরক মজুদের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছে। প্রকৃতপক্ষে লেবাননের সরকার ও প্রতিরোধ শক্তির বিরোধীদের সহযোগিতায় বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ সরকার ও হিজবুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে নতুন এই যুদ্ধকৌশলের উদ্দেশ্য দখলদার ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করা। তো শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ এবং ইহুদিবাদী মহল এই তিন শয়তানি শক্তির নতুন যুদ্ধকৌশল সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্য সমাজে পরিবার প্রথার সংকট নিয়ে খানিকটা কথা বলেছি। আমরা বলেছি পাশ্চাত্যের দেশগুলোতে পরিবার ব্যবস্থার বিকল্প গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাস্তবে কখনোই পরিবারের স্থান পূরণ করতে সক্ষম নয়। পাশ্চাত্যে শিশুদের জন্য দুগ্ধপান ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং মধ্যবয়সী ও বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা, বিশেষ করে বৃদ্ধ মানুষদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। এসব বিকল্প পদ্ধতি সমস্যা সমাধান না করে উল্টো সংকট বাড়িয়ে তুলছে। এ ধরনের পদ্ধতির কারণে পরিবারের সদস্যদের একে অপরের মধ্যে কাছাকাছি অবস্থানের সুযোগ হাতছাড়া হচ্ছে, পাশাপাশি বাড়ছে একা বসবাসের প্রবণতা। গত 30 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একা বাস করেন এমন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, বাড়ছে বিবাহ বিচ্ছেদ বা তালাকের হার। এ বিষয়ে আজ আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বর্তমানে পাশ্চাত্যে পরিবারের প্রথাগত সংজ্ঞায় বাস্তবিক অর্থেই পরিবর্তন ঘটে যাচ্ছে। পরিবার মানেই অনাবিল শান্তির উৎস বলে যে কথা প্রচলিত রয়েছে, তা পাশ্চাত্যের পরিবারগুলোর ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। পরিবারে বাবা মা মিলে শিশুকে আগলে রেখে আদরে সোহাগে বড় করে সমাজকে একজন ভালো মানুষ উপহার দেওয়ার যে দায়িত্ববোধ, সেটা এখন আর সেখানকার অধিকাংশ মানুষের মধ্যেই কাজ করে না। শিশুদের একটা বড় অংশ এখন বড় হয় মাত্র একজন অভিভাবকের তত্ত্বাবধানে। দেখা যায় কেউ তার বাবার কাছে, আবার কেউ তার মায়ের কাছে বড় হচ্ছে। কোনো কোনো শিশু আবার সৎ বাবা মায়ের অনাদর ও চোখ রাঙানি সহ্য করে বেড়ে উঠছে। নিজের বাবা মা দুজনকে একসঙ্গে নিয়ে বাস করা এখন পাশ্চাত্যের অনেক শিশুর কাছেই স্বপ্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক ফিলিস এশেলেফলির এ সংক্রান্ত একটি বইয়ের নাম হচ্ছে হু কিল্ড দ্য আমেরিকান ফ্যামিলি। তিনি এই বইয়ে লিখেছেন, বর্তমানে আমাদেরকে নানা ধরনের পরামর্শ দেয়া হয়, স্বাস্থ্যের দিকে নজর দিতে বলা হয়, সুষম খাবার গ্রহণে উৎসাহিত করা হয়, গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে তৎপর হতে বলা হয়, এছাড়া আরও কত কি। কিন্তু যখনই পরিবারে বাবার অনুপস্থিতির প্রসঙ্গ আসে যা পরবর্তী প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর, তখনই নীরবতা লক্ষ্য করা যায়। আর এটা যেন এক নীরব ষড়যন্ত্র। জাতিসংঘ 2015 সালে ওয়ার্ল্ড ফ্যামিলি ম্যাপ শীর্ষক এক প্রতিবেদনে শিশুদের ওপর পরিবার প্রথায় পরিবর্তনের প্রভাব সংক্রান্ত তথ্য তুলে ধরেছে। সেখানে বলা হয়, 4 দশকের তুলনামূলক পরিসংখ্যানে এটা স্পষ্ট, আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে স্বাভাবিক নিয়মের বৈধ বিয়ের প্রথায় পরিবর্তন এসেছে এবং এসব মহাদেশের মানুষ বৈধ বিয়ের পরিবর্তে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বেড়েই চলেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, 1998 থেকে 2014 সাল পর্যন্ত জন্ম নেয়া শিশুদের বিষয়ে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে 41%, কানাডায় 33%, ফ্রান্সে 57%, সুইডেনে 54%, ব্রিটেনে 48% এবং অস্ট্রেলিয়ায় 33% শিশু বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ফসল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই 2,20,00,000 শিশুর দায়িত্বভার পড়েছে 1,50,000,000 নারীর ওপর। এসব নারীর 36% অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। আসলে এ ধরনের অবৈধ সম্পর্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। এ ধরনের শিশুরা বাবা মায়ের মায়া মমতা ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এর ফলে তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা বাড়ে। একটা পর্যায়ে এই উদ্বেগ ও বিষণ্ণতা রূপ নেয় চরম হতাশায়। তারা পরিচিতি সংকটে ভুগতে থাকে এবং নিজেকে খুব অসহায় ও দুর্ভাগা ভাবে। কোন দেশ ও জাতি এ ধরনের হতাশাগ্রস্ত প্রজন্ম প্রত্যাশা করে না।
পাশ্চাত্য নৈতিক ও সামাজিক দিক থেকে নানা সংকটের সম্মুখীন। এ ধরনের সংকটের একটা বড় অংশের উৎস হচ্ছে নারী ও পুরুষের অবাধ মেলামেশা। এই অবাধ সম্পর্ক পারিবারিক ভিত্তি ধ্বংসের পাশাপাশি বিপর্যয়কর পরিণতি ডেকে আনছে। একসময় পাশ্চাত্য সমাজেও তালাক বা বিবাহ বিচ্ছেদকে পারিবারিক এবং সামাজিক মারাত্মক গ্লানি হিসেবে দেখা হতো, কথায় কথায় বিবাহ বিচ্ছেদকে ভালো চোখে দেখা হতো না। কিন্তু তাদের এই দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এসেছে। আধুনিকতার নামে বিয়ে প্রথাকেই টার্গেট করা হচ্ছে, পুঁজিবাদ ও ভোগবাদ চিরাচরিত পরিবার ব্যবস্থার শেকড় উপড়ে ফেলছে। বৈধ বিয়ের মোকাবেলায় লিভ টুগেদার বা বিয়ে ছাড়াই সহাবস্থানের প্রতি ঝোঁক প্রবণতার ফলে প্রশান্তিময় স্থায়ী পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। এ ধরনের সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুরা সাধারণত পরবর্তীতে একসঙ্গে বাবা মায়ের সান্নিধ্য পায় না। বিয়ের মাধ্যমেও যেসব পরিবার গঠিত হচ্ছে সেগুলো দ্রুত ভেঙে যাচ্ছে, কারণ সমাজে বিদ্যমান অবাধ যৌনাচার পরিবারে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকার পথকে সংকীর্ণ করে তুলেছে।
অনেকে যৌবনে বৈধ বিয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না, এ কারণে অনেক দেরিতে বিয়ে করেন, কিন্তু সেসব বিয়ে বেশি দিন টেকে না। এ কারণে পাশ্চাত্যের দেশগুলোতে তালাক বা বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি। অনেকের ধারণা শুধু অর্থনৈতিক দৈন্যতা তালাকের বড় কারণ, কিন্তু পরিসংখ্যান বলছে পাশ্চাত্যের ধনী দেশগুলোতেই তালাকের ঘটনা বেশি ঘটে। বেলজিয়ামে 71% বিয়েই শেষ পর্যন্ত তালাক বা বিবাহ বিচ্ছেদে গড়ায়। এদিক থেকে বেলজিয়াম গোটা বিশ্বে শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল, সেখানে তালাকের হার 68%। এরপরে যথাক্রমে রয়েছে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্পেন, লুক্সেমবুর্গ, ইস্তোনিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটেনেও প্রায় অর্ধেক বিয়ে তালাকে গড়ায়। 2019 সালের প্রথম 3 মাসের পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলস রাজ্যে 42% দম্পতি বিয়ে টিকিয়ে রাখেননি, তারা তালাক নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে 50%-এর বেশি বিয়ে তালাক বা বিবাহ বিচ্ছেদে গড়ায়। বিশেষজ্ঞরা বলছেন নানা সমস্যা ও সংকটের কারণে এই প্রবণতা বাড়ছে। মার্কিন সরকার এখনই এ বিষয়ে সোচ্চার না করে তালাকের হার 80% ছাড়িয়ে যাবে।
এছাড়াও পাশ্চাত্যে এমন কিছু প্রবণতা ক্রমেই বাড়ছে যা পুরোপুরি প্রকৃতি বিরোধী। সমকামিতার মতো প্রকৃতি বিরোধী প্রবণতা বিদ্যমান সংকটকে আরও জটিল করে তুলেছে। এসব দেশে এ ধরনের সম্পর্ককে বৈধতা দিয়ে চরম অন্যায় করা হচ্ছে, যা পরবর্তীতে ধ্বংসাত্মক পরিস্থিতির জন্ম দেবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে। Thank you.
Թեհրանն է խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկոթանգակին բարեկամներ, ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն 3 շաբթի է, 2025 թվականի հուլիսի 1-ը, իրանական օրացույցով 1404 թվականի թիր ամսվա 10-ն է, Թեհրանում ժամը 18:55 րոպե տաղավարում, դեզ համար սիրով աշխատում են Ալվինա Բաղդասարյանը և Արթին Ալավերդյանը։ Այսօրվա հաղորդումներ ձեզ կներկայացնենք հետևյալ ծրագրացանքով, նախ միասին կունկնդրենք գեղեցիկ երաժշտություն։ Ժամը 19:00-ին կաղորդենք լուրեր, որի ընթացքում ձեզ կներկայացնենք Երևանից մեր թղթակցի պատրաստած ռեպորտաժը, որն անդրադառնում է այն թեմային, որ Հայաստանում ընդդիմադիրները փորձում են իմպինչմենթի ենթարկել վարչապետին։ Լուրերից հետո ձեր ուշադրությանը կհանձնենք այսօրվա մեր նկատի առած քաղաքավելուցական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում ձեզ կներկայացնենք տարբեր թեմաներ շոշափող հաղորդումներ, այդ թվում Իմամ Հոսեյնը քրիստոնյա մտավորականների տեսանկյունից խորագրով հաղորդումը, Իրանահայ հանրահայտ գործիչներ հաղորդաշարի հերթական համարը, հաղորդում նվիրված Իսլամական Մուհարրամ ամսին, Իսրայելի մետաստադը խորագրով պոդկաստը և վերջում ձեր ուշադրությանը